খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করব। দুরুদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে, যেমন সুনানে ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন, জুমার দিন আমার প্রতি অধিক হারে দুরুদ শরীফ প্রেরণ করো, কেননা তা উপস্থিতির দিন, এতে ফেরেশতারা উপস্থিত হয়। যে ব্যক্তি আমার প্রতি দুরুদ প্রেরণ করে তার দুরুদ আমার নিকট উপস্থাপন করা হয় যতক্ষণ সে দুরুদ শরীফ পাঠ করতে থাকে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াফাত শরীফের পর না আপনার ইন্তেকালের পর? এরশাদ করলেন, হ্যাঁ, আমার প্রকাশ্য ওয়াফাতের পরও। নিশ্চয় আল্লাহ পাক মাটির জন্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের শরীরকে বক্ষণ করা হারাম করে দিয়েছেন, সুতরাং আল্লাহ পাকের নবীগণ জীবিত এবং তাদের রিজিকও দেওয়া হয়। যে আমরা যতক্ষণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করতে থাকব, সে সকল দুরুদ শরীফ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছাতে থাকে। আসুন আমরাও একবার দুরুদ শরীফ পড়ে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সলাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি এমন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, যা শুধু বৈশিষ্ট্য নয় বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটি মুজিজাও, এবং এ বিশ্ববাসীর জন্য, সকল মখলুকের জন্য, যার মধ্যে ফেরেস্তারাও অন্তর্ভুক্ত, সকল নবী রাসূলগণও অন্তর্ভুক্ত, সবার জন্য একটি বিস্ময়কর একটি বিষয়। আর তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারকময় বৈশিষ্ট্য মেরাজ। অর্থাৎ রজব মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিদার লাভ করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইচ্ছায় তিনি মেরাজের ভ্রমণ করেছেন, মেরাজের সফর করেছেন, এবং এই মেরাজের সফরে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের এমন নিদর্শনসমূহ দেখিয়েছেন যা পূর্বে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আর কাউকে দেখায় নেই। এবং সবচেয়ে বড় উপহার যা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছে, যা প্রিয় নবীর জন্য একটি অনেক বড় বৈশিষ্ট্য এবং মুজেজা, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, যে তিনি মাথার চোখ দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করেছেন। এবং এই মেরাজের সফরের ঘটনাটি, এই মেরাজের বিষয়টি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল মজিদে সূরা বনি ইসরায়েলের এক নম্বর আয়াতে মোবারকাতে ইরশাদ করেছেন। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, আজ আমরা সংক্ষিপ্ত আকারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য, অর্থাৎ মেরাজের ভ্রমণ, মেরাজের সফর, যা প্রিয় নবীর জন্য অনেক বড় একটি মুজেজা, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল মজিদের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কানজুল ঈমান থেকে অনুবাদ। পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি অর্থাৎ রাতের কিছু অংশে নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ কাবাতুল্লাহ শরীফ মক্কা নগরী থেকে মসজিদুল আকসা পর্যন্ত, বেতুল মুকদ্দাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহ, আল্লাহ তাআলা ইরশাদ করেন সেই মসজিদ ও আকসা যার আশেপাশে আমি বরকত রেখেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি তাকে আমার মহান নিদর্শনসমূহ দেখাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে উদ্দেশ্য বয়ান করে দিয়েছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি শুনেন এবং দেখেন। এখানে ইন্নাহু মধ্যে যে তিনি এসেছে, হু অর্থাৎ এটা একটা সর্বনাম পদ, সর্বনাম একটি শব্দ যার অর্থ হচ্ছে তিনি। তো এখানে মুফাসসিরিনে কেরামগণ ইরশাদ করেছেন যে এখানে তিনি দ্বারা উদ্দেশ্য, কিছু মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি দেখেন এবং শুনেন, সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা, এবং কিছু মুফাসসিরিনে কেরামগণ ইরশাদ করেছেন যে ইন্নাহু দ্বারা উদ্দেশ্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আলোচনা হয়েছে বি আবদিহির মধ্যে। তো এখানে উদ্দেশ্য বা অর্থ এটাও হতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদ্রষ্টা সর্বশ্রোতা, তিনি সবচেয়ে বেশি দেখেন এবং শুনেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রদত্ত ক্ষমতায়। তো মেরাজের যে ঘটনা সংঘটিত হয়েছে তা 27 রজবুল মুরাজ্জাব সোমবার মনোরম এবং নুরানি রজনীতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায় করার পর তার চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম করছিলেন। এমন সময় সম্মানিত বাসস্থানের ছাদ খুলে গেল এবং উপর থেকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নিচে উপস্থিত হলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বাহিরে নিয়ে এসে মসজিদুল হারামে নিয়ে হাতিমে কাবায় শুয়ে দিলেন। কাবা শরীফের যে হাতিমের যে অংশ রয়েছে, আপনারা হয়তো দেখেছেন, যারা উমরা বা হজের উদ্দেশ্যে সফর করেছে তারাও দেখেছে, বা যারা আপনার হয়তো টেলিভিশন বা চ্যানেলের মধ্যেও দেখেছেন যে কাবাতুল্লাহ শরীফের একটা দিকের অংশে কিছু দেয়াল উঠানো আছে যা একদিকে ঘেরাও করা, তো ওই সেই ভিতরের অংশকেই হাতিম বলা হয়। তো সেখানেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয় এবং তখনই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন হাতিমে কাবায় নিয়ে গেলেন, তো প্রিয় নবী নিজে ইরশাদ করেন যে হযরত জিবরিল আলাইহিস সালাম তার বক্ষ মুবারককে কণ্ঠনালীর নিচের হাড় থেকে পেটের নিচ পর্যন্ত বিদীর্ণ করলেন আর পবিত্র হৃৎপিণ্ডকে বের করে নিলেন। অতপর ঈমান ও প্রজ্ঞা দ্বারা পূর্ণ স্বর্ণের পাত্র আনা হইল। হযরত জিবরিল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃৎপিণ্ডকে জমজমের পানি দ্বারা গোসল দিলেন, অতপর ঈমান ও প্রজ্ঞা দ্বারা পূর্ণ করে পুনরায় সেটির স্থানে রেখে দিলেন। দেখুন, এখানে একটি আমাদের জন্য দর্শকবৃন্দ শিক্ষণীয় বিষয় যে এই হাদিসে মুবারাকা বলছেন কে? আমাদের প্রিয় নবী বলছেন হাদিসে মুবারাকাটি বুখারী শরীফের। তো প্রিয় নবী স্বয়ং নিজেই বলছেন যে আমার চোখের সামনে আমি দেখছি যে জিবরিল আলাইহিস সালাম আমার বক্ষকে বিদীর্ণ করেছেন, আমার কণ্ঠনালী থেকে শুরু করে আমার নাভির উপর পর্যন্ত সম্পূর্ণ অংশকে বিদীর্ণ করে বক্ষ মুবারক বের করেছেন, তারপর জমজমের পানি দ্বারা ধৌত করেছেন। তো প্রিয় নবী স্বয়ং নিজে ও সময় দেখছেন। অথচ দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমাদের সাধারণ মানুষদের হার্টের অপারেশন হয়, বাইপাসের অপারেশন হয়, হার্টের রোগী থাকে যারা, তাদেরকে রিং পরানো হয়, বিভিন্ন রকমের অপারেশন হয়ে থাকে। ওই সকল অপারেশনের মধ্যে আমাদের কি সেন্স থাকে? বরং আমাদেরকে তো বিভিন্ন রকমের ইঞ্জেকশন দিয়ে, ওষুধ দিয়ে অজ্ঞান করে দেওয়া হয় যাতে কোনোভাবেই আমাদের ওই অপারেশনের সময় জ্ঞান না ফিরে আসে। যদি কোনো মতে জ্ঞান ফিরেও আসে তাহলে মানুষের বেঁচে থাকাও মুশকিল হয়ে যায়। তো এমন একটা অবস্থা যেটা আমাদের ক্ষেত্রে, যে আমাদের সামান্য একটা অংশকে যদি কেউ কেটে ফেলে তাহলে আমরা বাঁচব না। আর অপারেশনের ক্ষেত্রেও আমাদেরকে অজ্ঞান করে, সেন্সলেস করে তারপর আমাদের অপারেশন করা হয়। আর একদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা দেখুন, প্রিয় নবীর সামনেই পুরা গলা থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত বিদীর্ণ করে দেওয়া হয়। প্রিয় নবী সজাগ আছেন, প্রিয় নবী দেখছেন যে প্রিয় নবীর বক্ষ মুবারকের সাথে কী কী হচ্ছে। এটাও প্রিয় নবীর একটি এমন বৈশিষ্ট্য এবং মজেজা যা পূর্বে অন্য কারো ক্ষেত্রে দেখা দেয়নি। আচ্ছা, এই ঘটনা ঘটার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে অতঃপর আমাকে আমার সম্মানিত দরবারে বাহন হিসেবে গাধার চেয়ে বড় ও খচ্চরের চেয়ে একটি ছোট একটি সাদা পশু উপস্থিত করা হলো, যেটাকে বোরাক বলা হয়। এতে জিন লাগানো ছিল আর এর গতির অবস্থা, এর স্পিড, চলার স্পিড, গতির অবস্থা এমন ছিল যে দৃষ্টিসীমায় নিজের কদম রাখত। যতটুকু তার দৃষ্টিসীমা ছিল ততটুকুতে সে নিজের কদম রাখত। উঁচুতে উঠার সময় তার হাত ছোট এবং পা লম্বা হয়ে যেত, আর নিচে নামার সময় হাত লম্বা ও পা ছোট হয়ে যেত, যার কারণে উভয় ক্ষেত্রে তার পিঠ সমান থাকত আর আরোহীর কোনো ধরনের কষ্ট হইতো না। এমন নুরানি এবং কমফর্ট একটা জন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠানো হয়েছে, যেন প্রিয় নবীর সফরে হুজুরের কোনো কষ্ট না হয়। যদি উপরে ওঠার সময় যদি কষ্ট হতে পারে বা নিচে নামার সময় কষ্ট হতে পারে, তাই এমন পশুকেই পাঠানো হয়েছে নুরানি বোরাককে, যার পা এবং হাত লম্বা বা ছোট হতে পারে। তো প্রিয় নবীর কমফর্ট জোনের দিকেও খেয়াল রাখা হয়েছে, যেন এটা যেহেতু একটা প্রিয় নবীর জন্য ভ্রমণ, প্রিয় নবীর জন্য এটা একটি সফর এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিদারের জন্য তিনি যাচ্ছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে দাওয়াত এটি। তো সর্বক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটোকলকে খুব সুন্দরভাবে এখানে এই মেরাজের সফরে মেনটেন করা হয়েছে। তো প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বোরাকের উপর আরোহণ করার ইচ্ছা করলেন এবং তার নিকট তাশরিফ নিয়ে গেলেন, তখন ওই বোরাক আনন্দে আত্মহারা হয়ে লাফালাফি শুরু করে দিল। এটা দেখে হযরত জিবরিল আলাইহিসসালাম নিজের হাত তার ঘাড়ের পশমের স্থানে রেখে বললেন, হে বোরাক, তোমার লজ্জা হয় না? আল্লাহ পাকের শপথ, হুজুর মুহাম্মদে মুস্তাফা আহমদে মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেয়ে অধিক সম্মানিত ও মর্যাদাবান কোনো ব্যক্তিত্ব তোমার উপর আরোহণ করেনি। এই কথা শুনেই বোরাক লজ্জিত হয়ে গেল এবং শান্ত হয়ে গেল। অতপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করলেন এবং এমন শান শওকত সহকারে বাইতুল মুকদ্দাসের দিকে যাত্রা করলেন যার কথাই আলাদা। অতপর মুহূর্তের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে তাশরিফ নিয়ে এলেন, বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেলেন। আচ্ছা, যখন তিনি মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাসের দিকে যাচ্ছিলেন, ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী একটি দৃশ্য দেখলেন যা মুসলিম শরীফের মধ্যে, সহি মুসলিমের মধ্যে এসেছে। আর সেই হাদিসে মোবারকাটি হচ্ছে, যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত মূসা আলাইহিস সালামের কবর মোবারকের পাশ দিয়ে গমন করছিলেন, যা বালির লাল টিলার পাশে অবস্থিত, তখন তিনি মূসা আলাইহিস সালামকে দেখলেন যে মূসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মূসা আলাইহিস সালামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় দেখলেন। দেখুন, মূসা আলাইহিস সালামের যুগ আমাদের প্রিয় নবী থেকে হাজার হাজার বছর পূর্বে। ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের প্রিয় নবীর যদি যুগের ব্যবধান দেখি, যেমন ঈসা আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট নবী, ঈসা আলাইহিস সালামের পরেই আমাদের প্রিয় নবীর আগমন হয়েছে। তো শুধু ঈসা আলাইহিস সালাম থেকেই যদি প্রিয় নবীর যুগের ব্যবধান দেখি, প্রায় 500 বছরের ব্যবধান। আর মূসা আলাইহিস সালাম তো আরও পূর্বের, ঈসা আলাইহিস সালামের পূর্বেও আরও কয়েকজন নবী আছেন, তারপর মূসা আলাইহিস সালাম। তো সেই মূসা আলাইহিস সালাম যিনি এত পূর্বে কবরে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দেখছেন যে মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ আদায় করছেন। আর তার চেয়ে অদ্ভুত একটি বিষয় হচ্ছে, মুহূর্তের মধ্যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে পৌঁছালেন, তখন তিনি কী দেখলেন? যে সকল আম্বিয়া কেরাম আলিহমুসাল্লাতু ওয়াসালাম প্রায় 1,24,000 বা কিছু রিওয়ায়াত অনুযায়ী 2,24,000 এরকম কম বেশি আছে, যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন সকলেই বেতুল মুকদ্দাসের মধ্যে একত্রিত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানাচ্ছে, মুবারকবাদ জানাচ্ছে। সকলেই প্রিয় নবীকে প্রোটোকল দেওয়ার জন্য পূর্বে থেকেই সেখানে উপস্থিত ছিল, আর তাদের মধ্যে মুসা আলাইহিস সালামও ছিলেন, যে মুসা আলাইহিস সালামকে কিছুক্ষণ পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় দেখলেন কবরে, তিনি আবার বেতুল মুকদ্দাসে আছেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে দর্শকবৃন্দ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজের নবী রাসূলদেরকে, নিজের অলিয়াই কামিলেনদেরকে, নিজের প্রিয় বান্দাদেরকে মাঝে মাঝে এমন কিছু ক্ষমতা দিয়ে থাকেন যে তারা একই সময় বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায় তারা থাকতে পারেন, আর একাধিক জায়গায় বিভিন্ন কাজের মধ্যে তারা মশগুল থাকতে পারেন, আর তাছাড়াও একই সময় তারা সেকেন্ডের মধ্যে, মিনি সেকেন্ডের মধ্যে তারা এক জায়গা থেকে আরেক স্থানে চলে যেতে পারেন, আর এই ক্ষমতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই তাদেরকে প্রদান করে থাকেন। তো যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বেতুল মুকদ্দাসে তাশরিফ নিয়ে আসতেছেন, তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকল নবী রাসূলদেরকে প্রিয় নবীকে মোবারকবাদ জানানোর জন্য সেখানে একত্রিত করলেন। বেতুল মুকদ্দাসে একত্রিত হওয়ার পর সকল নবী রাসূলগণ এক এক করে মেম্বরের উপর দাঁড়াতে লাগলেন এবং খুতবা প্রদান করতে লাগলেন। যেমন প্রথমে হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম মেম্বরে দাঁড়ালেন এবং তিনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে সকল নিয়ামত প্রদান করেছেন সে সকল নিয়ামতের আলোচনা করলেন, আল্লাহর হামদ ও সানা পাঠ করলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়ালেন, মূসা আলাইহিস সালামও একই কাজ করলেন। একের পর এক সকল নবী রাসূলগণ, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, সকল বিশিষ্ট নবী রাসূলগণ একের পর এক দাঁড়িয়ে সকল নবী রাসূলদের সামনে খুতবা প্রদান করতে লাগলেন। মানে কত নূরানি এবং সুন্দর একটি দৃশ্য ছিল যে সেখানে সকল নবী রাসূলগণ একসাথে, তার চেয়ে সুন্দর ইজতেমা আর কী হতে পারে যেখানে সকল নবী রাসূলগণ একত্রিত আর তাদের মধ্যে থেকে এক একজন বিশিষ্ট নবী রাসূলগণ দাঁড়িয়ে খুতবা প্রদান করছে। অতঃপর আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী রাসূলে আরবি, মেরাজের দুলহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মেম্বরে দাঁড়ালেন এবং তিনি খুব চমৎকার এবং নূরানি খুতবা প্রদান করলেন, যার মধ্যে আমাদের প্রিয় নবী ওই সকল নিয়ামতের আলোচনা করলেন যা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবীকে প্রদান করেছেন, ওই সকল মুজেজা, ওই সকল বৈশিষ্ট্য যা একমাত্র প্রিয় নবীরই অংশ, প্রিয় নবী ও সকল বৈশিষ্ট্য এবং মুজেজার আলোচনা করলেন, খুতবা প্রদান করলেন। অতঃপর জিব্রিল আমিন আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়ানোর জন্য সামনে এগিয়ে দিলেন, আর সকল নবী রাসূলদের সে রাত্রে মেরাজের রজনীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। এখানে ওলামায়ে কেরামগণ অনেক সূক্ষ্ম একটা পয়েন্ট নিয়ে আলোচনা করে থাকেন যে যেই মুহূর্তে বা যেই সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে নামাজ পড়াচ্ছিলেন, যদি বাহ্যিক দৃষ্টিতে দেখি ততক্ষণও কিন্তু নামাজের আহকাম অবতীর্ণ হয় নাই, নামাজের আয়াত বা নামাজের আদেশ কিন্তু তখনও অবতীর্ণ হয় নাই, বা এমনও কোনো রিওয়ায়াত নাই যে মেরাজের পূর্বে এসে নামাজের ব্যাপারে বলা হয়েছে বা নামাজ শিখানো বা নামাজ কীভাবে পড়তে হবে সকল কিছু বলা হয়ে গিয়েছে, এসব কিছুই হয় নাই। জাস্ট প্রিয় নবীকে বলা হয়েছে নামাজ পড়ানোর জন্য, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলদেরকে নিয়ে নামাজ পড়িয়ে দিলেন, ইমামতি করলেন, তাই বলা হয় যে আমার প্রিয় নবী তখন নামাজ পড়িয়েছেন যখন নামাজ ফরজও হয় নাই, নামাজের বিধানও পৃথিবীতে আসে নাই। তো এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা আর প্রিয় নবীর অদৃশ্যের ইলমের দিকে ইন্ডিকেট করে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অদৃশ্যের জ্ঞান কেমন ছিল, কেমন জ্ঞানের অধিকারী ছিলেন তিনি যে নামাজের ব্যাপারে শুনলেই তিনি নামাজ পড়িয়ে দিলেন। অথচ নামাজ কিন্তু ফরজ হয়েছে যখন আমাদের প্রিয় নবী আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করে যখন আবার ফিরে আসতে থাকেন, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নামাজ উপহার স্বরূপ প্রিয় নবীকে, প্রিয় নবীর উম্মতিকে প্রদান করে থাকেন। অথচ প্রিয় নবী তো বেতুল মুকদ্দাসেই নামাজ পড়িয়ে দেন। যাই হোক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতুল মুকদ্দাসে ইমামতি করার পর তিনি জিব্রিল আলাইহিসসালামের সাথে প্রথম আসমানের ভ্রমণ করেন, প্রথম আসমান, অতঃপর দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, যেখানে পৃথিবী, আমাদের পৃথিবীর সায়েন্স গবেষকরা, অ্যাস্ট্রোনটরা, তারা আজকে এক পৃথিবী থেকে চাঁদে গিয়েছে তা দাবি করছে, তাও এরা প্রকাট্য দলিল স্পষ্টভাবে অনেকে মানে, অনেকে মানে না, কিন্তু তারা দাবি করছে যে হ্যাঁ, মানুষ চাঁদে অনেকবারই গিয়েছে। তা যদি মেনেও নেওয়া যায়, আজ মঙ্গল গ্রহে যাওয়ার জন্য মানুষ চেষ্টা করছে, তো যাওয়া তো দূরের কথা, মানুষ যাওয়ার চিন্তাও করতে পারছে না, বরং বিভিন্ন রকমের মেশিন, রোবট ইত্যাদি পাঠাচ্ছে, কেউ সফল হচ্ছে, কেউ আবার কোনো কোনো দেশ সফল হচ্ছে না, রোবট বা মেশিন সেই গ্রহে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে বা আর ফিরে আসছে না। আবার যারা সফল হচ্ছে তারা কিছু তথ্য, সামান্য কিছু তথ্যই তারা ওই গ্রহের পাঠাতে পারছে পৃথিবীতে, মানে মানুষের এতটুকুই মাত্র ক্ষমতা। চাঁদে কোনো মতো যেতে পেরেছে তা দাবি করছে, কিন্তু অন্য গ্রহের যাওয়ার কথা তো দূরের কথা, মেশিনকে পাঠাচ্ছে, সে মেশিনও আবার যেতে পারছে আবার যেতে পারছে না। কিন্তু অপরদিকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কেমন শান এবং বৈশিষ্ট্য প্রদান করেছেন প্রিয় নবীকে, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, বরং তারও উপরে সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লারও ঊর্ধ্বে তশরিফ নিয়ে যান, যার সফরের যে কত লেন্থ, কত দূরত্ব, তা আসলেই কারো পক্ষে, কোনো মানুষের পক্ষে তা বলে বুঝানো তা কখনোই সম্ভব না, যে কত কিলোমিটার, কত কী আছে না আছে, বা কত মাইল, এটা কখনোই বলে সম্ভব না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরশে মুআল্লাকেও অতিক্রম করে তিনি লা মাকানে তশরিফ নিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি তশরিফ নিয়ে যান, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোনো রকমের পর্দা, কোনো কিছুই ব্যতীত, নিজের মাথার চোখ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী দিদার লাভ করেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফা আউহা ইলা আবদিহি মা আউহা, প্রতিপালক আপন বান্দার প্রতি যা ওহি প্রেরণ করার তা করেছেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের যে কত নিকটবর্তী ছিলেন এই ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এইভাবে ইরশাদ করেছেন যে হুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, অতপর ওই জ্যোতি ইচ্ছা করলেন আর তিনি উচ্চ আকাশের সর্বোচ্চ দিগন্তে ছিলেন, অতপর ওই জ্যোতি নিকটবর্তী হইল, অর্থাৎ প্রিয় নবী নিকটবর্তী হইল, অতপর খুব নেমে আসলো, অতপর ওই জ্যোতি ও এ মেহবুবের মধ্যে দুই হাতের ব্যবধান রইল বরং তদাপেক্ষাও কম, ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, দুই হাতের ব্যবধান বা তার চেয়েও কম আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিকটবর্তী হয়ে গিয়েছিলেন, এত কাছে ছিলেন। একটু চিন্তা করুন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে কত কাছে থেকেই না দিদার লাভ করেছেন, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কত রহমত দ্বারা তিনি ধন্য হয়েছেন। তো এটা আসলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় মুজিজা তো বটে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় এবং চমৎকার একটি বৈশিষ্ট্য যা বিশ্বের মধ্যে কারো নসিব হয় নাই, কেউ পায় নাই, এমনকি কোনো নবী রাসূলগণ, কোনো ফেরেস্তা, হযরত জিব্রিল আলাইহিসসালাম, তিনিও এমন, আদম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, কোনো নবী সেই মর্যাদা, এত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার সুযোগ কেউ পায় নাই, একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই এই বৈশিষ্ট্য প্রদান করেছেন, এই মুজিজা প্রদান করেছেন যে তিনি এত কাছ থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিদার লাভ করেছেন, অতপর জান্নাতের দর্শন করেছেন, জাহান্নামের দর্শন করেছেন, জান্নাতের নিয়ামতসমূহের দর্শন করেছেন, জাহান্নামে যেগুলো শাস্তি বান্দাদেরকে প্রদান করা হবে, কোন কোন গুনার কারণে কি কি আজাব দেওয়া হবে, এসব কিছু তিনি দেখেছেন, অতপর কোন কোন আমলের কারণে কী কী জান্নাতে নিয়ামত প্রদান করা হবে এটাও তিনি জান্নাতের মধ্যে দেখেছেন, দিদার করেছেন, জিয়ারত করেছেন। অতপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে উপহার স্বরূপ তিনি আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কমিয়ে 5 ওয়াক্ত করে নিয়ে এসেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দেখুন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব প্রদান করবেন। তো দর্শকবৃন্দ, আমাদের উচিত এই মেরাজের ঘটনা থেকে যা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করা, এবং সবচেয়ে বড় যা শিক্ষা যে নামাজ, নামাজ যেন আমাদের থেকে কোনোভাবেই না ছুটে। নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে, নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য উপহার স্বরূপ মেরাজের রজনীতে প্রিয় নবীকে প্রদান করা হয়েছে, যেন আমরা নামাজ আদায় করি। তো এই নামাজ আমরা না কাজা করি, নামাজের মধ্যে অলসতা না করি, যা আমাদের উপর ফরজ করা হয়েছে এই নামাজ যেন আমরা কখনো না ছাড়ি। নামাজ আমরা সর্বদাই পড়ব, যদি আমাদের বাসার কাছাকাছি কোনো বিশুদ্ধ আকিদা সম্পূর্ণ কোনো মসজিদ থাকে তো অবশ্যই আমরা সেখানে জামাত সহকারে নামাজ আদায় করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য অর্থাৎ এই মেরাজের দ্বারা আমরা যা শিক্ষা অর্জন করলাম, যা শুনলাম, যা জানলাম তা মনে রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আগামী অনুষ্ঠানে একটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি বৈশিষ্ট্য নিয়ে আবার উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।